ডক্টর সেলিম জাহান, বাংলাদেশের অর্থমন্ত্রী গতকাল বৃহস্পতিবার 2,22,491 কোটি টাকার ব্যয় বরাদ্দ করে যে বাজেট উপস্থাপন করেছেন, তার প্রধান বৈশিষ্ট্যগুলোকে আপনি কিভাবে দেখছেন?
এই বাজেটের প্রধান তিনটে বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দিক নির্দেশনার ক্ষেত্রে। এই বাজেটে যে দর্শনটি প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে যে সমতা আনতে হবে সমাজে, সেই সঙ্গে সঙ্গে উন্নয়নের ব্যাপারে নিজের ওপরে নির্ভর করতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে যাতে পরবর্তীতে এই প্রবৃদ্ধি মাত্রা বজায় থাকে তার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, বাজেটে প্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা দেখেছি যে 7% মতো প্রবৃদ্ধি অর্জিত হবে। অবশ্য অনেকেই বলবেন যে সেখানে মূল্যস্ফীতিও 7% মতো। আমার মনে হয় যে এটা এড়ানোর উপায় নেই, কারণ বর্তমানে বিশ্বে যে ধরনের সংকট দেখা দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে এটাকে আমার মনে হয় যে মেনে নিতে হবে। আর 3 নম্বর বৈশিষ্ট্য যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে এই বাজেটে ভৌত অবকাঠামো, যেমন পরিবহনের কথা উল্লেখ করা হয়েছে বাজেটে এবং অন্যান্য খাতের সঙ্গে সঙ্গে আমাদের যে সামাজিক অবকাঠামো যেমন শিক্ষা, তার মধ্যে একটা সামঞ্জস্য বিধান করার চেষ্টা করা হয়েছে, এবং এর ফলে বাংলাদেশের অর্থনীতিতে শুধুমাত্র উন্নয়নই ত্বরান্বিত হবে না, সেই সঙ্গে সঙ্গে মানব উন্নয়নও ত্বরান্বিত হবে।
এই বৈশিষ্ট্যগুলোকে ডক্টর সেলিম জাহান আপনি ইতিবাচক বলে দেখছেন, এর নেতিবাচক কোনো দিক আছে কিনা?
ইতিবাচক দিকে আর 2-1টা কথা হয়তো বলা প্রয়োজন। সেটা হচ্ছে যে নারীরা যদি শ্রমবাজারে কাজ করেন এবং তাদের আয়ের রেয়াত দেওয়ার মাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে, নারীরা যদি সঞ্চয়পত্র থাকে তাহলে পরে সেখান থেকে যে আয় হবে তারও রেয়াত দেওয়া হয়েছে, সেই সঙ্গে সঙ্গে 65 বছরের ওপরে যাদের বয়স তাদের যদি সঞ্চয়পত্র থাকে তাদের যে আয় থাকে তাকেও রেয়াত দেওয়া হয়েছে। আরেকটি ইতিবাচক দিক, এই বাজেটে জেলা পর্যায়ে একটা পরীক্ষামূলক বাজেটও দেওয়া হয়েছে এবং টাঙ্গাইলকে নির্বাচিত করা হয়েছে প্রথম জেলা হিসেবে। এই বিকেন্দ্রীকরণ, বাজেটের বিকেন্দ্রীকরণ, রাজস্ব আয়ের বিকেন্দ্রীকরণ, ব্যয়ের বিকেন্দ্রীকরণ, এটা বাংলাদেশের মতো একটা অর্থনীতিতে নিতান্তই প্রয়োজন। নেতিবাচক দিক কি কি আছে? বাংলাদেশে বিনিয়োগের হার যতটা হওয়া প্রয়োজন সেই পর্যায়ে যাচ্ছে না। বাংলাদেশে এখনো বিনিয়োগের হার 20% নিচে। এখন যদি অভ্যন্তরীণ বিনিয়োগ না বাড়ানো যায় তাহলে অর্থনীতিতে গতিময়তা সৃষ্টি করা যাবে না। দ্বিতীয় নেতিবাচক দিক যেটি আমি বলবো সেটা এই বিনিয়োগের সঙ্গে সম্পৃক্ত। গত কয়েক বছর ধরেই অর্থমন্ত্রী বলছিলেন যে সরকারি এবং বেসরকারি খাতের সহযোগিতার মাধ্যমে বিনিয়োগ বাড়বে এবং সেখানে একটা সহযোগিতার মাধ্যমে নানান রকমের অর্থনৈতিক উদ্যোগ গ্রহণ করা হবে। সেক্ষেত্রেও আমার মনে হয় যেটা লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছিল সেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। আর তৃতীয়, আমি ঠিক এটাকে নেতিবাচক দিক বলবো না, কিন্তু বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে রাজনীতিতে যে ধরনের পরিস্থিতি আছে সেই ব্যাপারে আরো সজাগ হতে হবে যাতে বাজেটের সুবাস্তবায়ন হয়।
বিনিয়োগ প্রসঙ্গে আপনি যে কথা বলছিলেন সে প্রসঙ্গে বিসিসিআই আবার এই বাজেটকে বিনিয়োগ বান্ধব বাজেট বলেছে, তো আপনি কি এই মন্তব্যের সঙ্গে একমত?
হ্যাঁ, এটি বিনিয়োগ বান্ধব বাজেট অবশ্যই। একটি হচ্ছে যে শেয়ার বাজারকে গতিময়তা দান করার জন্য সেখানে নানান রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর দ্বিতীয়ত, আমার মনে হয় যে কালো টাকাকে সাদা করার জন্য গত কয়েক বছরে অর্থমন্ত্রী যে সমস্ত ব্যবস্থার কথা বলেছিলেন সেগুলোকে আরো জোরদার করা হয়েছে, এবং এর ফলে যাদের কাছে কালো টাকা আছে বা কালো টাকার যে সমস্ত অবস্থান অর্থনীতিতে আছে সেগুলোকে জমি খাতে, সেগুলোকে পুনর্বহন খাতে, সেগুলোকে পরিবহন খাতে, এই সমস্ত খাতে যাতে বিনিয়োগ করা যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর তৃতীয়ত, আমি মনে করি যে সরকার বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে 26,000 কোটি টাকার মতো ঋণ গ্রহণ করবে, এবং এটা করা হলে বেসরকারি খাতে ঋণ দেওয়ার ব্যাপারে খুব একটা বড় রকমের আশঙ্কা বা বড় রকমের একটা বাধা থাকবে না।
67,327 কোটি টাকার উন্নয়ন বাজেটে যে কয়েকটি খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে তার মধ্যে পরিবহন ও যোগাযোগ 23.9%, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন 18.6% এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতে 16.8% ব্যয় বরাদ্দকে আপনি কতখানি যুক্তিসঙ্গত বলে মনে করছেন?
আমি মনে করি এগুলো যুক্তিসঙ্গত। আমার মনে হয় যে কথাটি আমি আগেও বলেছি যে বাংলাদেশের উন্নয়নের জন্য মানব উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন যেমন প্রয়োজন, তেমনি ভৌত কাঠামোর উন্নয়নও প্রয়োজন। আমরা জানি যে বহু অর্থনৈতিক কর্মকাণ্ড, বহু অর্থনৈতিক উদ্যোগের পথে পরিবহন একটি বাধা। আমরা জানি যে বিদ্যুতের ঘাটতি এবং জ্বালানির যে একটা সংকট বা সমস্যা যদি অর্থনীতিতে থাকে, তাহলে সেটা অর্থনৈতিক উন্নয়নকে এবং সার্বিক উন্নয়নকে বিঘ্নিত করবে। সুতরাং সেই দিক থেকে পরিবহন, জ্বালানি এবং ভৌত অবকাঠামোতে যে বিনিয়োগের কথা বা বার্ষিক উন্নয়নের উন্নয়ন কর্মসূচিতে তাদের যে অন্তর্ভুক্তি হয়েছে, সেটাকে আমি স্বাগত জানাই। সেই সঙ্গে কিন্তু এটাও মনে রাখতে হবে, শিক্ষাখাতকেও কিন্তু যথেষ্ট প্রাধান্য দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী বলছেন যে এই বাজেটের লক্ষ্য বিনিয়োগ ও প্রবৃদ্ধি বাড়ানো। আবার কেউ কেউ বলছেন যে নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন এই মহাজোট সরকারের শেষ বাজেটে রাজনীতি অগ্রাধিকার পেয়েছে। ডক্টর সেলিম জাহান, আপনার মন্তব্য কি হবে?
এই বাজেট বর্তমান সরকার দিলেও এই বাজেটের একটা বড় রকমের বাস্তবায়ন কিন্তু পরবর্তী সরকারের উপর বর্তাবে। একটি সরকারের শেষ বছরে নিশ্চিতভাবে রাজনীতি প্রাধান্য পাবে, কিছুটা তো প্রাধান্য পাবে। এবং অনেকে যে কথাটি বলছেন যে যদি আমরা বাজেটের ব্যয়ের দিকে তাকাই, তাহলে গত বছরের তুলনায় এবছরে বাজেটের ব্যয় অনেক বেশি নিশ্চিতভাবে। কিন্তু আমার কথা হচ্ছে যে রাজনৈতিক প্রাধান্য পাক বা না পাক, যদি দেশের এবং সমাজের যে সমস্ত দিকে বিনিয়োগ করা দরকার, যে সমস্ত খাতে অর্থ বরাদ্দ করা দরকার, সেগুলো যদি হয়ে থাকে এবং সেখানে যদি রাজনীতির কোনো কোনো অংশ, কোনো কোনো দিক যদি বিবেচিত হয়, তাতে দোষের কিছু নেই। কারণ মনে রাখতে হবে যে এই বাজেটের বাস্তবায়ন কিন্তু পরবর্তী সরকারের হাতে। তো এখন ঠিক এই মুহূর্তে তো আমরা বলতে পারছি না যে বর্তমান সরকারই পরবর্তী সরকার গঠন করবেন, নির্বাচনোত্তর সরকার গঠন করবেন।
ডক্টর সেলিম জাহান, আপনাকে অজস্র ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।